বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 31 ডিসেম্বর, 16 পৌষ এবং ফার্সি 10 দেই। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় 5:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্সে। সৌদি আরবে শোনা যাবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstore.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয় এই পেজ থেকে facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের রাজনৈতিক নানা ইস্যুতে আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন মহলের বক্তব্য নিয়ে আমাদের ঢাকা প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ধারাবাহিক আলোচনা পাশ্চাত্যে জীবন ব্যবস্থা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইহুদিবাদী ইসরায়েল ইরানি জাতির বিরুদ্ধে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তার জীবন অন্ধকার করে দেয়া হবে বলে তেহরানের হুঁশিয়ারি। আলোচনায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ভালো অগ্রগতি অর্জিত হয়েছে বলে জানালেন ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানি। বাংলাদেশে আগামী 2021-2022 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে পরীক্ষা ছাড়াই শিক্ষার্থী ভর্তি করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা। এবং ভারতে করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত আক্রান্ত 1,270 জন, সুস্থ হয়েছেন 374 জন। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন ইহুদিবাদী ইসরায়েল সামান্যতম ভুল করলে কিংবা ইরানি জাতির বিরুদ্ধে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তার জীবনে ঘোর অমানিশা নেমে আসবে। আয়াতুল্লাহ সাইয়েদ আহমদ খাতামি আজ তেহরান বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত জুমার নামাজের খুতবায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন ইহুদিবাদীরা সামান্যতম কাপুরুষতা দেখালে ইরানের সশস্ত্র বাহিনী তাদেরকে দাঁত ভাঙার জবাব দেবে। সম্প্রতি ইরানের দক্ষিণাঞ্চলে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র চালানো সামরিক মহড়ার ব্যাপারে ইসরায়েল যে প্রতিক্রিয়া দেখিয়েছে সে সম্পর্কে আয়াতুল্লাহ খাতামি বলেন ইরানের প্রতিরক্ষা নীতি আত্মরক্ষামূলক এবং সাম্প্রতিক মহড়ার উদ্দেশ্যও ছিল দেশ রক্ষা করা। কিন্তু ইসরায়েল যদি ইরানে আগ্রাসন চালানোর কথা ভাবে তাহলে IRGC-র ক্ষেপণাস্ত্র বর্ষণ করে তেল আবিবের দিনগুলোকে রাতের ঘোর অন্ধকার বানিয়ে দেয়া হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে দেশটির সন্ত্রাসবিরোধী শীর্ষ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার জন্য আমেরিকার নিশ্চিত আন্তর্জাতিক দায় রয়েছে। আজ তেহরানে প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্য করেছে। বিবৃতিতে বলা হয়েছে জেনারেল সোলাইমানিকে হত্যা করার যে অপরাধী পদক্ষেপ ওয়াশিংটন নিয়েছে তা সন্দেহাতীতভাবে একটি সন্ত্রাসী হামলা যা তৎকালীন মার্কিন প্রশাসনের নির্দেশে চালানো হয়েছে।
আর এ দায় এখন হোয়াইট হাউজের। বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ও আইনি মানদণ্ডে এই অপরাধের জন্য নিশ্চিতভাবে মার্কিন সরকার দায়ী। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শহীদ জেনারেল সোলাইমানি মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ইরানি মূলনীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি যখন ইরাক ও সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন, তখন তাকে হত্যা করার মাধ্যমে আমেরিকা সন্ত্রাস বিরোধী যুদ্ধের ব্যাপারে নিজের দ্বৈত চরিত্র উন্মোচন করে দিয়েছে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলি বাকেরি কানি বলেছেন, ভিয়েনায় গত কয়েকদিনের আলোচনায় তার দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে ভালো অগ্রগতি অর্জিত হয়েছে। বৃহস্পতিবারের আলোচনার পর খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে ভিয়েনা সংলাপে কয়েকদিনের বিরতি দেওয়া হয়েছে। বিরতিতে যাওয়ার আগে বাকেরি কানি সাংবাদিকদের জানান, গত কয়েকদিন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত অষ্টম দফার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এ সময় আলোচনার মূল বিষয়বস্তু ছিল ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েকদিন প্রতিপক্ষগুলোর সঙ্গে ইরানের বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়। এসব বিষয়ের অন্যতম ছিল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি ইরানের পক্ষ থেকে যাচাই করে দেখার সুযোগ করে দেয়া। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে আগামী 2021-2022 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে পরীক্ষা ছাড়াই শিক্ষার্থী ভর্তি করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবারও SSC বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে অনলাইনে সিলেকশনের মাধ্যমে ভর্তি করা হবে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
2021-22 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে পরীক্ষা ছাড়াই শিক্ষার্থী ভর্তি করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে। একাদশ শ্রেণীতে ভর্তির নিয়মাবলী প্রকাশ করে গত রাতে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবারও SSC বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে অনলাইনে সিলেকশনের মাধ্যমে ভর্তি করা হবে। সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে একজন শিক্ষার্থী। যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে মেধা কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটিমাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে। প্রথম পর্যায়ে আগামী 8-15 জানুয়ারি পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করতে হবে। প্রথম পর্যায়ের ফল প্রকাশ করা হবে 29 জানুয়ারি রাত 8টায়। সিলেকশন চিহ্নিত করতে হবে 30 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত। সিলেকশন নিশ্চিত না করলে প্রথম পর্যায়ে সিলেকশন বাতিল হবে এবং আবার নতুন করে আবেদন করতে হবে। দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে 7-8 ফেব্রুয়ারি রাত 8টা পর্যন্ত। পর্যায়ক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে 10 ফেব্রুয়ারি রাত 8টায়। সিলেকশন নিশ্চিত করতে হবে 11-12 ফেব্রুয়ারি রাত 8টার মধ্যে। তৃতীয় পর্যায়ে আবেদন করা যাবে 13 ফেব্রুয়ারি রাত 8টার মধ্যে। পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ 15 ফেব্রুয়ারি রাত 8টা পর্যন্ত। তৃতীয় পর্যায়ে ভর্তি 19-24 ফেব্রুয়ারি পর্যন্ত, আর ক্লাস শুরু হবে 2রা মার্চ থেকে। ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে 95% আসন সবার জন্য উন্মুক্ত থাকবে, যা মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে। নিজস্ব প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। বাংলাদেশের 23তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন হাসান ফয়েজ সিদ্দিকী। আজ বিকেল 4টায় প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ নতুন প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। পরে নিয়ম অনুযায়ী শপথনামায় সই করেন নতুন প্রধান বিচারপতি। শপথ অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে দরবার হলে প্রবেশ করেন নতুন প্রধান বিচারপতি। তার কিছুক্ষণ পর রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসঙ্গে সেখানে প্রবেশ করেন। রাষ্ট্রপতি শপথ অনুষ্ঠানের মঞ্চে দাঁড়ালে নিয়ম অনুযায়ী জাতীয় সঙ্গীত বাজানো হয়। প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ বৃহস্পতিবার সংবিধানের 95(1) অনুচ্ছেদের ক্ষমতা বলে হাসান ফয়েজ সিদ্দিকীকে প্রধান বিচারপতি পদে নিয়োগ দেন। এরপরই সন্ধ্যায় আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ভারতে করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ছে। আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে এ পর্যন্ত 1,270 জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। ওমিক্রন আক্রান্তদের মধ্যে 374 জন সুস্থ হয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আজ শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে এ পর্যন্ত 1,270 জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে 374 জন সুস্থ হয়েছেন। দেশের মধ্যে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি, সেখানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 450 জন। এরপরেই রয়েছে রাজধানী দিল্লি। এদিকে দেশে ফের করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায়। পশ্চিমবঙ্গে সরকারি ও বেসরকারি ক্ষেত্র মিলিয়ে শুক্রবার পর্যন্ত 72 ঘন্টায় মোট 60 জন দন্ত চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে রাজধানী কলকাতার রফি আহমেদ ডেন্টাল কলেজে আক্রান্ত হয়েছেন কমপক্ষে 25 জন। দেশে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 16,764 জন, মারা গেছেন 220 জন। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ প্রসঙ্গে আজ শুক্রবার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজল কৃষ্ণ বণিক বলেন,
করোনা বলুন, ওমিক্রন বলুন, কোভিড বলুন, যে নামেই ডাকুন, সব বহাল দুনিয়াতে আছে, আর আমরা মানুষরা তাতে তা দিয়ে ওম দিয়ে বাড়িয়ে চলেছি। সাধু সাবধান, দয়া করে উল্টার করবেন না, করোনার ওমিক্রনই বলুন আর ডেল্টাই বলুন, সবগুলোই কিন্তু যে কোনো সময় যে কোনো মানুষের ক্ষেত্রে
বলছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজল কৃষ্ণ বণিক। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। আফগানিস্তানের তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় আমেরিকার সাবেক প্রতিনিধি জালমাই খালিলজাদ বলেছেন, ওয়াশিংটন একথা ভাবতেই পারেনি যে আফগানিস্তান এত দ্রুত তালেবানের নিয়ন্ত্রণে চলে যাবে। তিনি আরও বলেছেন, আমেরিকার পৃষ্ঠপোষকতা সত্ত্বেও আফগান নিরাপত্তা বাহিনী কেন তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেনি তাও ছিল এক চরম বিষয়। পলাতক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বৃহস্পতিবার বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে যেসব কথা বলেছেন সে ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে খালিলজাদ ব্রিটিশ সরকারের অর্থে পরিচালিত এই প্রচারণা মাধ্যমকে এসব কথা বলেন। তাহলে তালেবানের হাতে আফগানিস্তানের দ্রুতগতির পতনে কি মার্কিন গোয়েন্দা বাহিনীগুলোর ব্যর্থতা ফুটে ওঠে না? এমন প্রশ্নের উত্তরে খালিলজাদ বিবিসিকে বলেন, এই ব্যর্থতার জন্য সবার আগে আফগান প্রশাসনকে দায়ী করতে হবে। একথা কেউ ভাবতেই পারেনি যে প্রেসিডেন্ট আশরাফ গনি পালিয়ে যাবেন। ইরান সফলভাবে মহাকাশে একটি গবেষণাধর্মী স্যাটেলাইট পাঠানোর যে পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা ও জার্মানি। দুটি দেশই ইরানকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছে। 2015 সালে ইরানের পরমাণু সমঝোতাকে অনুমোদন করে ওই প্রস্তাব পাশ করা হয়। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ হোসেনি বৃহস্পতিবার মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর খবর দেন। তিনি বলেন, চূড়ান্তভাবে মহাকাশ গবেষণা পরিকল্পনার লক্ষ্য অর্জিত হল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুখপাত্র বলেছেন, ইরান মহাকাশে রকেট পাঠানোর প্রযুক্তি অর্জন করে পরমাণু অস্ত্র বিস্তারের দিকে ঝুঁকছে, যা ওয়াশিংটনকে উদ্বিগ্ন করে তুলছে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের এই পদক্ষেপের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে স্যাটেলাইটবাহী রকেট উৎক্ষেপণ না করতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে। দুটি দেশই দাবি করেছে, ইরান রকেট উৎক্ষেপণের মাধ্যমে নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে। ইরান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা ত্যাগ করবে বলে কোনো কোনো মহল যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ভিয়েনা সংলাপ চলমান রয়েছে এবং সেখানে অংশগ্রহণকারী পক্ষগুলো একটি চুক্তির খসড়া প্রণয়নের কাজে নিজেদের ব্যস্ত রেখেছেন। তিনি মস্কোয় এক সংবাদ সম্মেলনে একথা জানান। জাখারোভা পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার তীব্র সমালোচনা করে বলেন, এই সমঝোতাকে ধ্বংস করার চেয়ে তার পুনরুজ্জীবন করার জন্য এখনও অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানের বিরুদ্ধে আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির সমালোচনা করে বলেন, আমরা একথা ভালো করে জানি যে সর্বোচ্চ চাপ প্রয়োগ ও নিষেধাজ্ঞা আরোপের নীতি আমেরিকার জন্য কোনো ফল বয়ে আনেনি। তিনি অবিলম্বে পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান। আফগানিস্তানের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো পরিচালনার জন্য দেশটির তালেবান সরকার তুরস্ক ও কাতারের সঙ্গে চুক্তি হয়ে গেছে বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা নাকচ করে দিয়েছে কাবুল। অন্তর্বর্তী তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, বিমানবন্দরগুলো পরিচালনার ব্যাপারে কাতার ও তুরস্কের সঙ্গে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি। আফগানিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ সম্প্রতি এক বিবৃতিতে ঘোষণা করেছিল, দেশটির 5 আন্তর্জাতিক বিমানবন্দরকে কারিগরি সহায়তা দেওয়ার জন্য কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে, তবে এখনও কোনো দেশের সঙ্গে চুক্তি হয়নি। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজিমি জানিয়েছেন, সমঝোতা অনুযায়ী সব মার্কিন সেনা ইরাক ত্যাগ করেছে, তবে সামরিক উপদেষ্টা হিসেবে কিছু মার্কিনই ইরাকে প্রবেশ করেছে। এ ব্যাপারে সরকার বিরোধীদের প্রতিক্রিয়া সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের জন্য যে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, আজ 31 ডিসেম্বর ছিল তার শেষ দিন। ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত জুনে ওয়াশিংটনে এক বৈঠকে 31 ডিসেম্বরের মধ্যে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতায় পৌঁছেছিলেন। তবে এও বলা হয়েছিল যে মার্কিন সেনারা চলে গেলেও ইরাকি সেনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য কিছু সংখ্যক মার্কিন সামরিক উপদেষ্টা ইরাকে থাকবে। জুনের সমঝোতা অনুযায়ী সেনা প্রত্যাহারের শেষ দিনে আজ ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজিমি জানিয়েছেন, এরই মধ্যে সব মার্কিন সেনা ইরাক ত্যাগ করেছে, তবে সামরিক উপদেষ্টা হিসেবে কিছু মার্কিনই ইরাকে প্রবেশ করেছে। তবে সেনা প্রত্যাহার সংক্রান্ত ঘোষণা দেওয়া সত্ত্বেও সেদেশ থেকে মার্কিন সেনাদের চলে যাওয়ার খবর খুব কম মানুষই বিশ্বাস করেছে। কেননা ইরাকে মার্কিন সেনা উপস্থিতির বিরোধীরা মনে করেন, সেনা প্রত্যাহার নিয়ে সরকার যা বলছে তার মূল উদ্দেশ্য হচ্ছে এই নিয়ে জনরোষ কমিয়ে আনা এবং 2015 সালের 5 জানুয়ারি মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে পার্লামেন্টে যে প্রস্তাব পাশ হয়েছিল সে সম্পর্কে জনগণকে ধোঁকা দেয়া। ওই প্রস্তাবে সব মার্কিন সেনাকে ইরাক ছাড়ার কথা বলা হয়েছিল। সামরিক উপদেষ্টা বা প্রশিক্ষক হিসেবে কিংবা অন্য কোনো উদ্দেশ্যে কেউ ইরাকে থাকবে এমন কোনো কথা ছিল না। ইরাকের জনপ্রিয় প্রতিরোধ বাহিনী ইরাক থেকে সব মার্কিন সেনাদের প্রত্যাহারের যে দাবি জানাচ্ছে তার পেছনে দুটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, যে কিছু সংখ্যক মার্কিন সেনা ইরাকে থাকবে তা ইরাকের সেনাবাহিনীর স্বার্থকে রক্ষা করবে না। বাস্তবতা হচ্ছে আমেরিকা কখনোই চায় না পশ্চিম এশিয়ায় মুসলমানদের শক্তিশালী কোনো সেনাবাহিনী গড়ে উঠুক। এ অবস্থায় তারা ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে এ ধারণা সম্পূর্ণ মিথ্যা। দ্বিতীয়ত, ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতি মানেই শহীদদের রক্তকে অবমাননা করা, তাই উপদেষ্টা হিসেবে মার্কিন সেনাদের উপস্থিতি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। যাই হোক, বর্তমানে মার্কিন সেনাদের ব্যাপারে ইরাক সরকার যে নীতি নিয়েছে তাতে আগামীতে ইরাকের সেনাবাহিনী ও প্রতিরোধকামী যোদ্ধাদের মধ্যে সংঘাতের সূচনা করতে পারে। ইরাকের প্রতিরোধকামী গ্রুপগুলো সতর্ক করে দিয়ে বলেছে, যে উদ্দেশ্যেই হোক না কেন, মার্কিন সেনা যদি ইরাকে অবস্থান করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে তারা আবার সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে। বিএনপিকে ইঙ্গিত করে তিনি একথা বলেন। এদিকে সরকার পরিবর্তনে ফয়সালা রাজপথে হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব। বিস্তারিত প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির জনগণের সামনে দাঁড়ানোর সাহস এবং বলার মতো কিছু নেই। নির্বাচনে জনগণ থেকে প্রত্যাখ্যান আর আন্দোলনে চরম ব্যর্থতাই বিএনপির একমাত্র প্রাপ্তি। আজ শুক্রবার নিজ বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি আরো বলেছেন, দেশ বিরোধী সকল অপশক্তির অভিন্ন প্ল্যাটফর্ম হচ্ছে বিএনপি, যারা নিজেরাই স্বাধীনতার চেতনাকে জন্মলগ্ন থেকেই নস্যাতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বে দেশের স্বাধীনতা এসেছে, আওয়ামী লীগই এর সুরক্ষা দিতে পারে জনগণকে সঙ্গে নিয়ে।
গত এক যুগের বেশি সময় ধরে মির্জা ফখরুল সাহেবরা সরকার পতনের আন্দোলন করছে, আন্দোলনে চরম ব্যর্থতা আর নির্বাচনে জনগণের প্রত্যাখ্যানই তাদের প্রাপ্তি। এখন আবার বলছেন সরকারকে পদত্যাগে বাধ্য করতে ওয়াম আপ। প্রকৃতপক্ষে নেতিবাচক এবং হটকারী রাজনীতির কারণে দেশের জনগণ তাদের চিনে ফেলেছে। তারা নিজেদের ব্যর্থতা দায়ও সরকার উপর চাপাতে অপচেষ্টা করে। যাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে তারা সরকার পতনের দিবা স্বপ্ন দেখছে। সরকারের পতন আন্দোলন এসব মুখরোচক শব্দ ব্যবহার করে কোনো লাভ নেই। গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে ছাড়া, নির্বাচন ছাড়া সরকার পতনের বা সরকার পরিবর্তনের কোনো বিকল্প নেই। তাই অলিগলি পথে না হেঁটে নির্বাচনমুখী হওয়ার জন্য আমরা বিএনপির প্রতি আহ্বান জানাচ্ছি।
এদিকে সরকার পরিবর্তনের ফয়সালা রাজপথেই হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন,
আগে তো ছিল বাকশাল করে গেছে, এখন বাকশালকে ঘোষণা দিয়ে নয়, একটা মুখোশ পরিয়ে একটা আবরণ দিয়ে গণতন্ত্রের এটাকে মুড়মুড়িয়ে ভাবে একটা একদলীয় শাসনতন্ত্র প্রতিষ্ঠা করা। আসুন ঐক্য সৃষ্টি করি, রাজপথেই ফয়সালা হবে। আমাদের লড়াই এখন বেগবান হয়েছে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে, এটা আমরা সবাই লক্ষ্য করছি। আমরা বিশ্বাস করি যে এই লড়াই অতি অল্প সময়ের মধ্যে একটা দুর্বার গণ আন্দোলনে পরিণত হবে এবং এই গণ আন্দোলনের মধ্যে দিয়েই আমরা আমাদের দেশনীতিকে মুক্ত করতে সক্ষম হব, আমরা আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে সক্ষম হব।
ওদিকে খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসাহাক বলেছেন, দেশে মানুষের জানমাল ইজ্জতের গ্যারান্টি নেই। গুম, হত্যা, ধর্ষণ আর পৈশাচিক নির্যাতন আইয়ামি জাহিলিয়াতকে হার মানিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে, সর্বত্র দুর্নীতিতে সয়লাভ হয়ে আছে। এই অবস্থা থেকে উত্তরণে খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার কোনো বিকল্প নেই। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে ধারাবাহিক আলোচনা পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। পাশ্চাত্যের জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
ওষুধ শিল্প এখন বিশ্বের সবচেয়ে লাভজনক শিল্পের একটি। আন্তর্জাতিক বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে, 2017 সালে বিশ্বে এই শিল্পে $11,00,000,000,000 লেনদেন হয়েছে। আর ওষুধ শিল্পের প্রায় 80% নিয়ন্ত্রণ উন্নত দেশগুলোর হাতে। মানুষের জীবন মৃত্যুর সঙ্গে সরাসরি সম্পর্কিত এই শিল্পের মালিকদের মুনাফা মুখিতা গোটা বিশ্বের সচেতন মানুষের মধ্যে বড় ধরনের উদ্বেগের জন্ম দিয়েছে। মানুষ অসুস্থ হলে উৎপাদন ও বিক্রি বেশি হয় ওষুধের। ওষুধের বেশি বিক্রি মানেই কোম্পানিগুলোর মুনাফা। আজকের আসরে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
অভিযোগ রয়েছে, কোন রোগের স্থায়ী চিকিৎসা পদ্ধতি ও ওষুধ খুঁজে বের করতে আগ্রহী নন ওষুধ শিল্পের মালিকেরা, কারণ তারা চান নিরবচ্ছিন্ন মুনাফা। জার্মান চিকিৎসক মাটিয়াস রাটসহ অনেকেই মনে করেন, বিশ্বের ওষুধ শিল্পের মূলে রয়েছে রোগ ও রোগীকে নিয়ে কাজ করা। রোগের অস্তিত্ব মানেই ব্যবসার উন্নতি। এ কারণে ওষুধ কোম্পানিগুলোর লক্ষ্য রোগের মূলে যাওয়া নয়। তারা এমন ওষুধ তৈরি করে যা রোগীর বাহ্যিক লক্ষণগুলোর অবসান ঘটায় এবং ব্যথা উপশম করে। কিন্তু বেশিরভাগ ওষুধ রোগের শেকড় উপড়ে ফেলার জন্য তৈরি হয় না। এ কারণে বলা হয় ড্রাগ ট্রাস্টগুলো এভাবেই বিশ্বব্যাপী গুচ্ছ নিধন যজ্ঞের জন্য দায়ী। ওষুধ উৎপাদন খাতটি 19th century শেষের দিকে একটা শিল্প খাতে পরিণত হয়। বড় কোম্পানিগুলো তথা পুঁজিপতিরা স্বাস্থ্য ও চিকিৎসা খাতকে অর্থ উপার্জনের বড় মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। এর মাধ্যমে আরো বেশি পুঁজির মালিক হওয়ার সুযোগ পাচ্ছে। দুঃখজনকভাবে পুঁজিবাদী ব্যবস্থায় অন্যান্য শিল্পের মতো ওষুধ শিল্প ক্রেতা ও বিক্রেতা সম্পর্কের সাধারণ নীতি ও রীতি অনুযায়ী পরিচালিত হয়। এখানে রোগীকে সাধারণ নিয়মে ক্রেতা হিসেবে গণ্য করা হয়।
এই খাতেও এখন মানবিকতার চেয়ে মুনাফাই প্রাধান্য পাচ্ছে। এই শিল্পের কর্তাদের কাছে রোগ ও রোগী হয়ে উঠেছে কাঙ্ক্ষিত, যা কোনোভাবেই কাম্য নয়। বর্তমানে আন্তর্জাতিক ওষুধ বাজারের শীর্ষে রয়েছে ফাইজার, মার্ক অ্যান্ড কং, জনসন অ্যান্ড জনসন, নোভার্টিস, সানোফি, গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন, এস্ট্রাজেনেকা এবং বায়ার এগের মতো পশ্চিমা কোম্পানিগুলো। এসব কোম্পানির প্রত্যেকটি গড়ে উঠেছে ইউরোপ ও আমেরিকায়। সাম্প্রতিক বছরগুলোতে এসব কোম্পানি আরও কিছু কোম্পানিকে নিজেদের সঙ্গে যুক্ত করে মাল্টিন্যাশনাল কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করেছে। গোটা বিশ্বেই এখন তাদের প্রভাব, আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতিতেও প্রভাব রাখছে তারা। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হল, এসব মুনাফালোভী কোম্পানি মানুষের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত একটি খাতকে নিয়ন্ত্রণ করছে। যদিও মানুষের দেহ মনের জন্য গুরুত্বপূর্ণ এই ওষুধ খাতের নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল মানব সেবার সঙ্গে জড়িত ব্যক্তি বা সংগঠনের হাতে। এখন অনেক চিকিৎসা বিশেষজ্ঞই মনে করেন, প্রচলিত রাসায়নিক ওষুধের ব্যাপক ব্যবহারের কারণে নতুন রোগ সৃষ্টি হচ্ছে।
ওষুধের লিফলেটে পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সতর্কবার্তা দেওয়া থাকে। ওষুধ কোম্পানিগুলো পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টি স্বীকার করে। মানুষ সুস্থ থাকার জন্য পরিপূরক হিসেবে ক্যালসিয়াম গ্রহণ করে, কিন্তু এক পর্যায়ে এর নেতিবাচক প্রভাব পড়ে কিডনিতে। অনেকের কিডনিতে পাথর হয়। আমেরিকায় ওষুধের অপব্যবহার বিষয়ক জাতীয় সংস্থার পরিসংখ্যানেও বলা হয়েছে, ওষুধের অপব্যবহারের কারণে আমেরিকায় 1999 সালে মৃত্যু হয়েছিল 8,048 জনের, কিন্তু 2017 সালে তা বেড়ে 47,600 জনে পৌঁছেছে। কিছুদিন আগে নিউইয়র্ক টাইমস এক নিবন্ধে মার্কিন সমাজে ওপিওয়েড ছড়িয়ে দেওয়ার পেছনে বিভিন্ন ঔষধ কোম্পানি জড়িত থাকার বিষয়টি সামনে এনেছে। ওপিওয়েড হচ্ছে প্রাথমিক ও শিল্পজাত উপাদানে তৈরি এক ধরনের ব্যথানাশক, যা অনেকটাই মরফিনের মতো। নিউইয়র্ক টাইমস এর নিবন্ধে পারডু ফার্মা কোম্পানির বিরুদ্ধে একটি মামলার প্রসঙ্গ তুলে ধরে বলা হয়েছে, এই কোম্পানি অক্সিকন্টিন ওষুধ প্রস্তুত করার পর তা রোগীদেরকে দেওয়ার জন্য চিকিৎসকদেরকে ব্যাপকভাবে উৎসাহিত করেছে।
নিউইয়র্ক টাইমস এর নিবন্ধে আরো বলা হয়েছে, এই কোম্পানি অক্সিকন্টিন ওষুধের ঝুঁকি সম্পর্কে যথেষ্ট গবেষণা না করেই তা বাজারে ছেড়েছে এবং চিকিৎসকদেরকে ঘুষ দিয়েছে যাতে তারা এর নেতিবাচক প্রভাব সম্পর্কে কিছু না বলে। এ কারণে এই ওষুধটির নেশা তৈরির ব্যাপক ঝুঁকি থাকার পরও তা নিয়ে ব্যাপক প্রচার চালিয়ে যেতে পেরেছে প্রস্তুতকারী কোম্পানি। যদিও পারডু ফার্মা তাদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে, তবে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের টেকসই উন্নয়ন কেন্দ্রের প্রফেসর জেফ্রি স্যাক্স মনে করেন, এই মামলার ফলে একটি লাভ হয়েছে, আর তা হল এই কোম্পানি এমন প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে যে তারা ওপিওডের অপব্যবহার রোধে সহযোগিতা করবে এবং খাদ্য ও ওষুধ সংস্থার এ সংক্রান্ত পরামর্শের প্রতি সমর্থন জানাবে। কোম্পানিগুলোর পক্ষ থেকে ওষুধের বিষয়ে এত বেশি প্রচার চলে যে অনেকে অপ্রয়োজনেও ভিটামিন জাতীয় ওষুধ খেতে শুরু করেন। এছাড়া পাশ্চাত্যের দেশগুলোতে ওষুধ সহজলভ্য হওয়ায় এর ব্যবহারও বেশি। তাদের অনেকেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, কারণ তারা বিজ্ঞাপনে কেবল ওষুধের ভালো দিক সম্পর্কেই জেনেছে, ওষুধের ঝুঁকি সম্পর্কে জানার সুযোগ হয়নি।
প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্ব এখানে শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
পাশ্চাত্যের ওষুধ শিল্প এবং ওষুধের অপব্যবহার নিয়ে আগামী আসরে আরো আলোচনা করব, আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার প্রাত্যহিক অনুষ্ঠান কথাবার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। আজ শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোতে বাংলাদেশে 2021 সালে ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে। অন্যদিকে কলকাতার বাংলা দৈনিকগুলোতে ভারতের 23টি রাজ্যে করোনা ভাইরাস ওমিক্রনের সংক্রমণের খবরটি বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে। প্রথমে দৈনিকগুলোর উল্লেখযোগ্য শিরোনাম জানিয়ে দিচ্ছি। প্রথমেই বাংলাদেশ। ফিরে দেখা 2021, এক বাংলাদেশ দুই বিপরীত চিত্র, প্রথম আলো। পার হলো অস্থিরতার বছর, বিভিন্ন খাতে বছর জুড়েই ছিল নানামুখী সংকট বাংলাদেশ প্রতিদিন। বহুমুখী চাপে ছিল বাংলাদেশের অর্থনীতি দৈনিক যুগান্তর। হঠাৎ পদ্মা সেতুতে প্রধানমন্ত্রী হাঁটলেন বনকে নিয়ে ইত্তেফাক। বিএনপির একমাত্র প্রাপ্তি ব্যর্থতা ওবায়দুল কাদের, দৈনিক মানবজমিন। ফয়সালা রাজপথেই হবে ফখরুলের হুঁশিয়ারি দৈনিক সমকাল। ঋণ শোধে বিশেষ সুবিধা, দুই দিনেই সিদ্ধান্ত পরিবর্তন নয়া দিগন্ত। আগামী বছর হজে যেতে পারবেন বাংলাদেশিরা দৈনিক আমাদের সময়। বাংলাদেশের পর এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে 1270, নতুন আক্রান্ত 16,500-এর গণ্ডি ছাড়ালো আজকাল। দিল্লি মুম্বাইয়ে তৃতীয় তরঙ্গ, গোষ্ঠী সংক্রমণ ঘিরে আতঙ্ক দৈনিক গণশক্তি। ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ, টিকাকরণের কথা মনে করিয়ে দিবে কেন্দ্র দৈনিক পূবের কলম। শিওরে ভোট, পাঞ্জাবের জনসভা বাতিল করে রাহুল চললেন বিদেশ, হতবাক স্থানীয় নেতৃত্ব আনন্দবাজার পত্রিকা। শ্রোতাবন্ধুরা, বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ। ফিরে দেখা 2021, এক বাংলাদেশ দুই বিপরীত চিত্র, এই শিরোনামে দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে 2021 সালের শেষ প্রান্তে এসে বাংলাদেশের দুটি চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। প্রথম চিত্রটি সাফল্যের, দ্বিতীয়টি হতাশার। প্রথম চিত্র অনুসারে বাংলাদেশ অভাবিত সাফল্য অর্জন করেছে, এখন তৃতীয় বিশ্বের এক অভাবী দেশ থেকে উত্তীর্ণ হয়ে মধ্য আয়ের দেশ হতে চলেছে। দ্বিতীয় চিত্রটি ঠিক উল্টো। এই চিত্র অনুসারে কারো কারো মতে বাংলাদেশ এখন অনেকটা কর্তৃত্ববাদী দেশে পরিণত হয়েছে, যেখানে সব ক্ষমতা কেন্দ্রীভূত এক দল এক ব্যক্তির হাতে। এটা এমন এক দেশ যেখানে নির্বাচনে না জিততেও ক্ষমতায় থাকা যায়। মুখে নাগরিক অধিকারের পক্ষে এবং দুর্নীতির বিপক্ষে কথা বলা হলেও যেখানে নাগরিক অধিকার লাঞ্ছিত হওয়ার ঘটনা অনেক। 2021 সালের সালতামামি সংক্রান্ত প্রতিবেদনে বাংলাদেশ প্রতিদিন লিখেছে, নানা সংকট, সংশয়, অস্থিরতা, অনিশ্চয়তা আর করোনা মহামারীর আতঙ্ক এবং ভোগান্তির মধ্যেই কেটে গেল আরেকটি বছর। আর রাজনৈতিক হানাহানি, স্থানীয় সরকার নির্বাচনী সহিংসতায় প্রাণহানি, ডিজেলের দাম বৃদ্ধির অজুহাতে নৈরাজ্যকর পরিবহন খাত, শিক্ষার্থী আন্দোলন, প্রাকৃতিক দুর্যোগ, ধর্মীয় উন্মাদনা এবং সড়ক ও নৌ দুর্ঘটনার মিছিলে কেটেছে বছরটি। রাজনীতিতে শিষ্টাচারের অভাব প্রকট হয়ে উঠেছিল বিদায়ী বছরে। ত্রিমুখী চাপে ছিল দেশের অর্থনীতি, এই শিরোনামে দৈনিক যুগান্তরের প্রতিবেদনে বলা হয়েছে। ত্রিমুখী চাপের মুখে পড়েছে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের অর্থনীতি। বিশ্ববাজারে পণ্যের দাম বৃদ্ধির কারণে বেড়েছে সার, বিদ্যুৎ ও গ্যাস খাতে ভর্তুকি। এছাড়া বেড়েছে সরকারের সুদ পরিশোধ খাতে রায়। রয়েছে মূল্যস্ফীতির আতঙ্ক, লক্ষ্যমাত্রার মধ্যে মূল্যস্ফীতি ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। স্বপ্নের পদ্মা সেতুতে হেঁটেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে সড়কপথে গণভবন থেকে সরাসরি পদ্মা পাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। খবরটি ইত্তেফাক সহ আরো কয়েকটি দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপি মহাসচিবের দুটি রাজনৈতিক সংবাদ প্রকাশিত হয়েছে আজকের সবগুলো জাতীয় দৈনিকে। বিএনপির একমাত্র প্রাপ্তি ব্যর্থতা, এই শিরোনামে ওবায়দুল কাদেরের বক্তব্য প্রকাশ করেছে দৈনিক মানবজমিন। বিস্তারিত খবরে দৈনিকটি লিখেছে, নির্বাচনে জনগণ থেকে প্রত্যাখ্যান আর আন্দোলনের চরম ব্যর্থতায় বিএনপির একমাত্র প্রাপ্তি। নিজেদের অন্ধকার ভবিষ্যৎ দেখে বিএনপি হতাশায় কাতর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আজকে স্বাধীনতার 50 বছর হয়েছে, অনেকে অনেক কিছু বলেন, আওয়ামী লীগ সবসময় বলে উন্নয়ন, অনেক উন্নয়ন করে ফেলেছি, কিন্তু আমরা রাজনৈতিক স্বাধীনতা হারিয়ে ফেলেছি। এই স্বাধীনতাকে ফিরিয়ে আনতে হলে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংগঠিত করতে হলে এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে খালেদা জিয়াকে যদি বের করে আনতে চাই এবং খালেদা জিয়াকে যদি বের করে আনতে চাই তারেক রহমানকে যদি দেশে ফিরিয়ে আনতে চাই, তাহলে আন্দোলন এবং আন্দোলনের কোনো বিকল্প নেই। আসুন এই মুহূর্ত থেকে আমরা এগিয়ে যাই, ঐক্য সৃষ্টি করি, রাজপথেই ফয়সালা হবে। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের পর এবার ভারতের বাংলা দৈনিকগুলোর দিকে নজর দিচ্ছি। প্রথমেই ওমিক্রন সংক্রান্ত খবর। দৈনিক আজকাল লিখেছে, এবার দেশের 23টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে থাপা বসালো ওমিক্রন। নতুন করে করোনার এই নতুন প্রজাতিতে আক্রান্ত হলেন 309 জন। তারপরই দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1270 জনে। দিল্লি মুম্বাইয়ে তৃতীয় তরঙ্গ গোষ্ঠী সংক্রমণ ঘিরে আশঙ্কা, এই শিরোনামে গণশক্তিতে প্রকাশিত খবরে বলা হয়েছে, দিল্লি মুম্বাইয়ের কিছু ক্লাস্টারে তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে। মহারাষ্ট্রের কোভিড টাস্কফোর্সের তরফে বৃহস্পতিবার এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এদিন দিল্লিতে জিন পরীক্ষা রিপোর্টে দেখা গেছে 46% নমুনাতেই রয়েছে ওমিক্রন। শুরু হচ্ছে ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ। আগামী 10 জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই টিকাকরণ। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল এ তথ্য জানিয়েছেন। খবরটি দৈনিক পূবের কলম পত্রিকায় প্রকাশিত হয়েছে। শিওরে ভোট, পাঞ্জাবের জনসভা বাতিল করে রাহুল চললেন বিদেশ, হতবাক স্থানীয় নেতৃত্ব, এই শিরোনামে দৈনিক আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, কথা ছিল 3 জানুয়ারি মোগায় মেগা জনসভার মধ্য দিয়ে পাঞ্জাবের ভোট প্রচারের দিকে সিঙ্গা ফুঁকবেন কংগ্রেস। সেই উপলক্ষে সাজ রব পড়ে গিয়েছিল চন্নী সিধুর প্রদেশে, কিন্তু যাঁকে ঘিরে প্রচারের জোর কলরব, সেই রাহুল গান্ধী মোক্ষম সময় পাড়ি জমালেন বিদেশে। এ ঘটনায় হতবাক পাঞ্জাবের কংগ্রেসের নেতারা। শ্রোতাবন্ধুরা, ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ খবর দিয়ে সাজানো কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। কথা হবে আবারও আগামীকাল।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক আলোচনা আলাপন।
আলাপন শ্রোতাবন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজ কথা বলব বাংলাদেশের নির্বাচন, নির্বাচন কমিশন এবং ভবিষ্যৎ রাজনীতি প্রসঙ্গে। এ বিষয়ে দুই পর্বের আলোচনার আজ শেষ পর্ব। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সাবেক নির্বাচন কমিশনার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন। জনাব ডক্টর সাখাওয়াত হোসেন, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব ডক্টর সাখাওয়াত হোসেন, নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে আপনি খুব একটা আশাবাদী হতে পারছেন না, বিতর্ক আছে বলে প্রথম পর্বের শেষে আপনি জানিয়েছেন। তো আজ শুরুতে জানতে চাইব, নির্বাচন কমিশনের গঠন নিয়ে বিতর্ক আছে, কার্যক্রম, অবস্থান ও কর্মপদ্ধতি নিয়েও আছে প্রশ্ন। একটা নির্বাচন কমিশনের মূল দায়িত্ব হচ্ছে সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া। সেই জায়গায়ও একাধিক প্রশ্নের কথা শোনা যায় বিভিন্ন মহল থেকে। আপনি এসব বিষয়ে কিছু কথা বলেছেন, তো আপনি নিকট ভবিষ্যতে কি আশা করছেন আগামী জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে না, একই অবস্থা কি চলতে থাকবে?
এখন দেখতে হবে যে আগামী নির্বাচনে সরকারের অ্যাটিটিউড কি হয়। তারা কতখানি পলিটিক্যাল গিভ অ্যান্ড টেক করবে। দ্বিতীয়ত হচ্ছে যে নির্বাচন কমিশন যে পদ্ধতিতে গঠিত হয়েছে এ পর্যন্ত গত 50 বছর, তাতে দেখা গেছে যে ক্ষমতাসীন দল যখন নির্বাচন কমিশন গঠন করে সেই নির্বাচন কমিশন কাজ করতে পারে না যেভাবে তার কাজ করা উচিত। আমি যদি পরিসংখ্যানে বলি তাহলে আমি বলবো যে 3টি নির্বাচন কমিশন গঠিত হয়েছিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের নিচে, মোটামুটি 4টি নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের নিচে।
আপনি তত্ত্বাবধায়ক সরকারের সময়কার নির্বাচনের কথা বলছিলেন, তো জনাব ডক্টর সাকওয়াত হোসেন, সেই নির্বাচনগুলো কি প্রশ্নবিদ্ধ হয়েছিল?
কিন্তু সেই নির্বাচনগুলো জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ হয়নি। আন্তর্জাতিকভাবে সেগুলোকে যথেষ্ট ভালো নির্বাচন বলা হয়েছে। তারপরে দলীয় সরকারের নিচে আপনার নির্বাচন কমিশনে যেরকম প্রশ্নবিদ্ধ হয়েছে তেমনি নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে। যদি এখানে দেখা যায় যে সরকারের একটা বিরাট রোল আছে। এখন গভর্নমেন্ট যদি মনে করে আমি এমন লোক নির্বাচন কমিশনে দেব যারা প্রপারলি আপনার কনস্টিটিউশন মোতাবেক কাজ করতে পারবে, যাদের সেই সাহস আছে দাঁড়ানোর জন্য, যারা অর্গানাইজ করতে পারবে, যারা পরিচালনা করতে পারবে ল এনফোর্সিং এজেন্সি বা অ্যাডমিনিস্ট্রেশন।
শ্রোতা বন্ধুরা, আপনারা বাংলাদেশের নির্বাচন নিয়ে সাবেক নির্বাচন কমিশনার ডক্টর সাকাওয়াত হোসেনের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। জনাব ডক্টর সাকাওয়াত হোসেন, নির্বাচন কমিশনে যোগ্য মানুষের আসার বিষয়টি নিয়ে আপনি কথা বলছিলেন, তো আগামী নির্বাচন কমিশনে উপযুক্ত যোগ্য সাহসী লোক আসবে বলে কি আপনি মনে করেন?
এখন সেই রকম লোক দেবে কিনা আমি জানি না, কারণ আমরা দুইটা নির্বাচন কমিশন পরপর দেখেছি তথাকথিত সিলেকশন কমিটির মাধ্যমে, যে দুটোই কিন্তু কাজ করতে পারেনি। দুটোই কিন্তু তাদের কার্যক্রম মনে হয়েছে যে তারা এক্সটেনশন অফ দ্য গভর্নমেন্ট। তো সেই জায়গাতে আগামী নির্বাচন কমিশন কেমন হয় তার সাথে রুলিং পার্টি, তাদের নিচেই নির্বাচন হবে, রুলিং পার্টি বা রুলিং গভর্নমেন্ট কতখানি পলিটিক্যাল স্পেস দেয় অন্যদেরকে, সেটার উপরে নির্ভর করবে আগামী নির্বাচন কেমন হবে। কাজেই এটা এখন এই মুহূর্তে আমি বলতে পারছি না আগামী নির্বাচন ও গত দুই নির্বাচনের মতো প্রশ্নবিদ্ধ হবে না, ইট উইল বি স্লাইটলি বেটার দেন, একবার 100% তো আমি আশা করি না।
ডক্টর সাকওয়াত, নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া সম্পর্কে যদি আপনি কিছু বলেন।
কোন সিস্টেমে নির্বাচন কমিশন গঠিত হয়নি, আমি যেটা বললাম যেহেতু ক্যাটাগরি গভর্নমেন্টের নিচে 3টি নির্বাচন কমিশন গঠিত হয়েছিল, 4টি ইলেকশন হয়েছিল 4টি নির্বাচন কমিশনের নিচে, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সেখানে কোনো সমস্যা হয়নি, প্রশ্ন ওঠেনি। কিন্তু পরবর্তীতে দেখা গেছে এই চারটির মধ্যে দুই একটি নির্বাচন কমিশন যখন সরকার গঠিত হয়েছে তখন তাদের ইনফ্লুয়েন্সে কাজ করতে অনেক সমস্যা হয়েছে। মাগুরার কেসটা আপনার সবাই জানেন।
নির্বাচন কমিশনে যোগ দেওয়ার ক্ষেত্রে জবাবদিহিতার একটা প্রশ্ন আছে, সেটি কি দেখা যায় নিয়োগ দেওয়ার ক্ষেত্রে?
তো আমি যেটা মনে করি যে একটা সিস্টেম দিয়ে যে নিয়োগ এবং নিয়োগটা যাতে আপনার জনগণের জবাবদিহিতার মধ্যে থাকে সেই ধরনের, সেই জন্য বলা হয়েছিল যে আমাদের কনস্টিটিউশনে বলা আছে যে একটা আইন তৈরি করার কথা, সেই আইনটি কিন্তু গত 50 বছর তৈরি হয়নি। এটাই এখন সবচেয়ে বড় চাওয়া যে ওই আইন তৈরি করে একটা স্বচ্ছ প্রক্রিয়ায় কমিশন গঠিত করে, এটা একটা ভাইটাল ইনস্টিটিউশন। একই সাথে অন্যান্য ইনস্টিটিউশনগুলো যারা সাপোর্ট করার কথা কমিশনকে, সেই ইনস্টিটিউশনগুলোকেও আমরা তেমন হয়ে অ্যাক্টিভ দেখিনি।
ডক্টর সাকওয়াত হোসেন, সবশেষে আপনার কাছে একজন সাবেক নির্বাচন কমিশনার হিসেবে জানতে চাইব, একটি ভালো নির্বাচন কিভাবে করা সম্ভব? আপনার পরামর্শ কি?
ভালো নির্বাচন হওয়া শুধু যে ইলেকশন কমিশন ভালো হলে অত্র জন্য হবে তা নয়। সেখানে প্রয়োজন আছে প্রত্যেকটি পলিটিক্যাল পার্টির নিয়ত, তারা একটা ভালো নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে চায়। সেটা দায়িত্ব, বেশিরভাগ দায়িত্ব হচ্ছে যেই দল সরকারে থাকবে, কারণ এখন তত্ত্বাবধায়ক সরকারের আর প্রভিশন নেই। কারণ গভর্নমেন্ট হ্যাজ টু শো পলিটিক্যাল উইল এবং পলিটিক্যাল ডিটারমিনেশন যে একটা বাংলাদেশের সর্বত উন্নতির সাথে রাজনৈতিক উন্নতিটাও যেমন হয়, ডেমোক্রেটিক প্রসেস যেরকমই হোক যেন স্বচ্ছ হয়, জনগণের কাছে জবাবদিহিতামূলক হয়। আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আছি, কাজে আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যদি থাকতে হয় তাহলে সেই নর্মটা আমাদেরকে মেনে চলতে হবে। অ্যান্ড ইলেকশন ইজ দি অনলি ওয়ে যে আপনি জনপ্রতিনিধি সিলেক্ট করতে পারবেন যারা সরকার গঠন করবে। তো সেগুলো যদি না হয় তাহলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।
জনাব ডক্টর সাখাওয়াত হোসেন, বাংলাদেশের নির্বাচনে বিশৃঙ্খলা, রক্তাক্ত ও অরাজকতাপূর্ণ হওয়ার কারণ, নির্বাচন কমিশনের গঠন ও ভালো নির্বাচন কিভাবে হতে পারে সে সম্পর্কে রেডিও তেহরানকে দুই পর্বের সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, আলোপনের আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আগামী সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব, তখনও আমাদের সাথে থাকতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদ থাকুন।
আলাপন অনুষ্ঠানটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে সংক্ষিপ্ত সংবাদ। ইহুদিবাদী ইসরায়েল ইরানি জাতির বিরুদ্ধে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তার জীবন অন্ধকার করে দেওয়া হবে বলে তেহরানের হুঁশিয়ারি। আলোচনায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ভালো অগ্রগতি হয়েছে বলে জানালেন ইরানের প্রধান পরমাণু আলোচক আলি বাকেরি কানি। বাংলাদেশে আগামী 2021-2022 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে পরীক্ষা ছাড়াই শিক্ষার্থী ভর্তি করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা। ভারতে করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত 1,270 জন আক্রান্ত, সুস্থ হয়েছেন 374 জন। শ্রোতাবন্ধুরা, আর এর সাথে শেষ হচ্ছে আমাদের শান্ত অধিবেশন। আপনারা ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।